পদ চল্লিশের গুপ্ত ইতিহাস সংখ্যা সাত
এগারো এবং বাইশ।
দানিয়েল অধ্যায় এগারোর ১৬ পদ এবং ২২ পদ উভয়ই অতি সন্নিকটবর্তী রবিবার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দশম পদের ১৯৫৯ সালের পরিপূর্ণতা ২০১৪ সালের ইউক্রেনি যুদ্ধের দিকে পরিচালিত করেছিল, যেমন ২০১৭ খ্রিস্টপূর্বাব্দে একাদশ পদের পরিপূর্ণতা রাফিয়ার যুদ্ধ দ্বারা উপস্থাপিত হয়েছে। একাদশ পদ থেকে ষোড়শ পদ পর্যন্ত অংশটি একই সঙ্গে একাদশ পদ থেকে ২২ পদ পর্যন্ত অংশও বটে। অতএব ৪০তম পদের গুপ্ত ইতিহাস, যা একাদশ থেকে ষোড়শ পদে উপস্থাপিত হয়েছে, তা একাদশ থেকে ২২ পদ পর্যন্ত ইতিহাস হিসেবেও উপস্থাপিত হয়েছে। ৪০তম পদের গুপ্ত ইতিহাস একাদশ থেকে ২২ পদে উপস্থাপিত হয়েছে।
এগারো থেকে ২২ অধ্যায় সমূহ।
সেই গোপন ইতিহাস আদিপুস্তকের এগারো থেকে ২২ অধ্যায়, মথি, প্রকাশিত বাক্য এবং দ্য ডিজায়ার অফ এজেজেও উপস্থাপিত হয়েছে। এগারো থেকে ২২ অধ্যায়সমূহের সেই চার সাক্ষী গোপন ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ গোপন ইতিহাসটি দানিয়েল এগারো এর এগারো থেকে ২২ পদ। চার সাক্ষীর কেন্দ্রবিন্দু সর্বদাই চুক্তির চিহ্নকে শনাক্ত করে, যা আদিপুস্তকের এগারো অধ্যায়ে নিমরোদ দ্বারা উপস্থাপিত মৃত্যুর চুক্তি দিয়ে শুরু হয়ে প্রকাশিত বাক্যের ১৭ অধ্যায়ে রোমের বেশ্যা দিয়ে শেষ হয়।
১৭
মথি ব্যতীত চারজন সাক্ষী অধ্যায় ১৭কে তারা যে সময়কাল চিত্রিত করে তার মধ্যবিন্দু হিসেবে চিহ্নিত করেন। ১৭ সংখ্যাটি ৩৫-৭ সাপান খ্রিস্টপূর্ব ৪৮ এবং ১৭৭৬ সালে শুরু হওয়া তিনটি ২৫০ বছর ব্যাপী ভবিষ্যৎবাণীতেও তিনবার পাওয়া যায়। ওই রেখাগুলোর মধ্যে দুটি, প্রথমটি এবং শেষটি, একটি মধ্যবিন্দু চিহ্নিত করে, যখন ৩৫ সাপান খ্রিস্টপূর্বের প্রথম রেখাটি ২০৩ খ্রিস্টপূর্বে সমাপ্ত হয় এবং ১৭৭৬-এর শেষ রেখাটি ২০২৬-এ সমাপ্ত হয়। ২০৩ খ্রিস্টপূর্ব ছিল রাফিয়া ও পানিউমের যুদ্ধদ্বয়ের মধ্যবর্তী সময়ে এবং ২০২৬ যুক্তরাষ্ট্রের চূড়ান্ত রাষ্ট্রপতির মেয়াদের মধ্যকাল।
তিনটি ২৫০ বছরের রেখার মধ্যে টলেমি ১৭ বছর রাজত্ব করেছিলেন। নিরোর রেখায় ৩৯ এবং ৩০৩-এর মধ্যে ১৭ বছর রয়েছে এবং খ্রিস্টপূর্ব ২৩০ সালে রাফিয়ার যুদ্ধ ও খ্রিস্টপূর্ব ২০০ সালে প্যানিয়ামের যুদ্ধের মধ্যেও ১৭ বছর ছিল। এগারো অধ্যায় থেকে ২২ অধ্যায় পর্যন্ত চারজন সাক্ষীর মধ্যে তিনজন তাদের যথার্থ মধ্যবিন্দুকে ১৭ অধ্যায় হিসেবে চিহ্নিত করে। অতএব ৪০তম পদের গুপ্ত ইতিহাস একই অধ্যায়ের এগারো থেকে ২২ পদে উপস্থাপিত হয়েছে এবং এগারো থেকে ২২ পদের চারজন সাক্ষী সেই একই পদগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনটি ৫০ বছরের ভবিষ্যৎবাণীর প্রত্যেকটির পরিপূর্ণতা সেই একই ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মধ্যবিন্দুটিকে একটি পথচিহ্ন হিসেবে জোর দিয়ে তুলে ধরা হয়েছে এবং এটি বিশেষভাবে ঈশ্বরের জনগণের নিয়ম ও মোহরের প্রতীক হিসেবে চিহ্নিত।
দানিয়েল ১২ অধ্যায়।
দানিয়েল অধ্যায় ১২-র ৭, ১১ ও ১২ পদ ১৪৪,০০০ শিল মোহরের চূড়ান্ত সময়কালকে চিহ্নিত করে। ৭ নম্বর পদ ৩১ ডিসেম্বর ২০২৩কে চিহ্নিত করে। ১২ নম্বর পদ ১৮ জুলাই ২০২০কে চিহ্নিত করে। ৭ নম্বর পদের সেই ছত্রভঙ্গ, যা ৩১ ডিসেম্বর ২০২৩-এ সমাপ্ত হয়েছিল এবং যা ১৮ জুলাই ২০২০-এ শুরু হয়েছিল, তা দানিয়েল ১২-তে অবস্থিত ভবিষ্যৎবাণীমূলক সময়ের তিনটি পদের আলফা ও ওমেগায় উপস্থাপিত হয়েছিল। ১৭৯০ বছরের মধ্যবর্তী পদটি ১৯৫৯ নথি থেকে অতি শীঘ্র আগত রবিবারের আইন পর্যন্ত ইতিহাসকে ৩০ হিসেবে এবং তারপর ১০২.১ মানবিন পরীক্ষাতকালের সমাপ্তি পর্যন্ত চিহ্নিত করে। ৩০ বছর ১৪৪,০০০ যাজকত্বের বয়সকে প্রতিনিধিত্ব করে এবং ১৯৬৫ বছর প্রকাশিত বাক্য ১৩-র প্রতীকী ৪২ মাসের আদিরূপ হিসেবে কাজ করে।
৩০-এর পর ১২৬০ বছরের দ্বৈত ভবিষ্যৎবাণী হল আব্রাহাম ও পৌলের চনশ ও ৪৩০ বছরের দ্বৈত চুক্তিগত ভবিষ্যৎবাণীর একটি প্রতীক। দানিয়েল ১২-র সময় সংক্রান্ত তিনটি পদের মধ্যবিন্দু ত্রয়োদশ অক্ষরের বিদ্রোহকে উপস্থাপন করে। একই সঙ্গে ১৪৪,০০০এর চুক্তি ও মোহরাঙ্কনের ওপরও জোর দেয়। এই তিনটি পদ গুপ্ত ইতিহাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ এবং মধ্যবিন্দুটি যে চুক্তির একটি প্রতীক, এই গুরুত্বের পক্ষে আর একটি সাক্ষ্য যোগ করে।
বসন্ত ও শরৎ।
এই সমস্ত রেখার সঙ্গে আমাদের অবশ্যই লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ে অবস্থিত বসন্ত ও শরৎকালের উৎসবসমূহের তিন সাক্ষীকেও অন্তর্ভুক্ত করতে হবে, যা ক্রুশের ইতিহাসে পেন্টেকোস্টীয় ঋতুর সঙ্গে সমরেখায় স্থাপিত ও সংযুক্ত। সেখানে অধ্যায়টি ২৩, যা খ্রিস্টের প্রায়শ্চিত্ত কার্যের একটি প্রতীক। অধ্যায়টি ৪৪টি পদ নিয়ে গঠিত, যা প্রতীকীভাবে ২২ অক্টোবর ১৮৪৪কে নির্দেশ করে। ২২ অক্টোবর অক্টোবর মাসের ২২ দিনকে নির্দেশ করে, প্রথম দিন থেকে শুরু হয়ে ২২তম দিনে সমাপ্ত হয়। সুতরাং এটি হিব্রু বর্ণমালার স্বীকৃতি চিহ্ন বহন করে। অক্টোবর দশম মাস হওয়ায় যখন তা ২২তম দিনের সঙ্গে গুণ করা হয় তখন ফল হয় ২২। হিব্রু পঞ্জিকায় সপ্তম মাসের দশম দিন ছিল প্রায়শ্চিত্তের দিন এবং ৭ গুণ ১০ হয় ৭০, যা পরীক্ষাকালের একটি প্রতীক। ২৩ শত বছর ১৮৪৪ সালে সমাপ্ত হয়, যখন তৃতীয় স্বর্গদূত আগমন করেন, যেমনটি সেই তৃতীয় ফরমানের দ্বারা প্রতিরূপিত হয়েছিল, যা ওই সময় পর্বের সূচনা করেছিল। ২৩০০ দিনের শুরুতে প্রাচীন আক্ষরিক ইসরায়েলের জন্য পরীক্ষাকাল রূপে নির্ধারিত ছিল ৭০ সপ্তাহ, এবং ওই দিনগুলোর শেষে আধুনিক আত্মিক ইসরায়েলের জন্য পরীক্ষাকালকে সপ্তম মাসের দশম দিনের দ্বারা উপস্থাপিত করা হয়েছিল, যা ৭০-এর সমতুল্য। ২২ অক্টোবর ১৮৪৪ আসন্ন রবিবারের আইনকে প্রতিরূপিত করে এবং সেখানেই সপ্তম দিন অ্যাডভেন্টবাদের জন্য পরীক্ষাকালের প্রতীকী ৭০ বছর সমাপ্ত হয়, যেমনটি ইহুদিদের ক্ষেত্রেও ঘটেছিল যখন স্তিফনকে প্রস্তরাঘাতে হত্যা করা হয়েছিল।
১৮৫৪ এমন একটি সময়কালকে প্রতিনিধিত্ব করে যখন দুইজন স্বর্গদূত আগমন করেছিলেন, প্রথম হতাশার সময় দ্বিতীয়জন এবং মহাহতাশার সময় তৃতীয়জন। ৫৪ একটি দ্বিগুণ বার্তাকে প্রতিনিধিত্ব করে, যেমন দানিয়েল ১১-র ৪৪তম পদে পূর্ব ও উত্তর দিক হইতে আগত সংবাদ দ্বারা প্রতিফলিত হয়েছে। লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ে ৪৪টি পদ রয়েছে, যা পবিত্র উৎসবসমূহকে বসন্ত ও শরৎ এই দুই ভাগে বিভক্ত করে। ওই ৪৪টি পদ একটি দ্বিগুণ বার্তাকে প্রতিনিধিত্ব করে। দুই ঋতুকে প্রতিটি ২২টি পদ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। সুতরাং বসন্ত ও শরৎ উভয় উৎসবই হিব্রু পঞ্জিকার ২২টি অক্ষরকে প্রতিনিধিত্ব করে। যখন ২২টি পদবিশিষ্ট এই দুই সাক্ষীকে পেন্টেক্সটের ঋতুর সহিত একত্র করা হয়, তখন তারা তিন ধাপের একটি কাঠামো উৎপন্ন করে।
প্রথম ধাপটি তিনটি অংশ দ্বারা গঠিত একটি পথচিহ্ন, যার পর ৫ দিন আসে, যেমনটি তিনটি পথচিহ্নের শেষটির ক্ষেত্রেও দেখা যায়। মধ্যবর্তী পথচিহ্নটি হল খ্রিস্টের দ্বারা মুখোমুখি শিক্ষাদানের ৩০ দিন, তাদের সঙ্গে যারা বিজয়ী মণ্ডলীতে সেবার জন্য যাজকরূপে অভিষিক্ত হচ্ছে। লেবীয় পুস্তক ২৩ অধ্যায়টি ৪০তম পদের গুপ্ত ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মধ্যবিন্দুগুলি
আদি পুস্তকের ১১ অধ্যায় থেকে ২২তম অধ্যায় পর্যন্ত রেখার মধ্যবিন্দু হল সপ্তদশ অধ্যায়, যেখানে আব্রাহামের ত্রিস্তরীয় চুক্তির দ্বিতীয় ধাপ এবং খৎনার চিহ্ন প্রবর্তিত হয়েছিল। ১১ থেকে ২২তম অধ্যায় পর্যন্ত অবস্থিত সমস্ত পদসমূহের একেবারে কেন্দ্রীয় পদ হল আদিপুস্তক ১৭-৯।
কিন্তু আমার চুক্তি আমি স্থাপন করব ইসহাকের সঙ্গে, যাকে সারা আগামী বছরের এই নির্দিষ্ট সময়ে তোমার জন্য প্রসব করবে। আর তিনি তার সঙ্গে কথা বলা শেষ করলেন এবং ঈশ্বর অব্রাহামের কাছ থেকে উপরে উঠে গেলেন। আদিপুস্তক ১৭-২২।
ঈশ্বর প্রথম পদে অব্রাহামের সঙ্গে কথা বলা শুরু করেছিলেন এবং ২২তম পদে তার সেই কথোপকথন শেষ করেছিলেন। অতএব খৎনার চুক্তি সংক্রান্ত সমগ্র সংলাপটি হিব্রু বর্ণমালার ২২টি অক্ষরের ভাববাণীমূলক প্রেক্ষাপটে স্থাপিত হয়েছিল, আর সেই ২২টি পদের বিষয়বস্তু ছিল খৎনার সেই বিধান যা অষ্টম দিনে সম্পন্ন হওয়ার ছিল। আদিপুস্তকের এই অংশের কেন্দ্র বা মধ্যবিন্দু হল ১৪৪,০০০-এর সঙ্গে ঈশ্বরের চুক্তিগত সম্পর্ক, যা অব্রাহামের খৎনার চুক্তির দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। আদিপুস্তকের ১১ থেকে ২২ অধ্যায় পর্যন্ত অধ্যায়রেখার মধ্যবিন্দু হল ১৭ অধ্যায় এবং সেই অধ্যায়ের পরম মধ্যবিন্দু হল ২২তম পদ, যেখানে ঈশ্বর অব্রাহামের সঙ্গে চুক্তি বিষয়ক তার কথোপকথন সমাপ্ত করেন। এইভাবে মধ্যবিন্দুটিকে হিব্রু বর্ণমালার ২২টি অক্ষরের প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে, আর সেই ২২টি পদের মধ্যবিন্দু অবশ্যই ১১ পদ।
আর তোমরা তোমাদের অগ্রত্বকের মাংসের খৎনা করিবে
এবং তাহা আমারও তোমাদের মধ্যকার চুক্তির একটি চিহ্ন হইবে। আদি পুস্তক 17 লেরো।
বাইবেলের 11-22 অধ্যায় পর্যন্ত 4টি অনুচ্ছেদের মধ্যবিন্দুগুলোর ভাব সম্পূর্ণতা অর্জনের জন্য 3টি পদ জড়িত রয়েছে।
এটি আমার সেই চুক্তি যা তোমরা পালন করিবে আমার ও তোমাদের মধ্যে এবং তোমার পর তোমার বংশধরের মধ্যে, তোমাদের মধ্যে প্রত্যেক পুরুষ জাত শিশুর খৎনা হইবে, আর তোমরা আপনাদের অগ্রচর্মের মাংস খৎনা করিবে, এবং তাহা আমার ও তোমাদের মধ্যকার চুক্তির একটি চিহ্ন হইবে। আর তোমাদের মধ্যে যে 8 দিনের বালক, তোমাদের পুরুষানুক্রমে প্রত্যেক পুরুষ জাত শিশুর খৎনা হইবে, সে গৃহে জন্মগ্রহণ করিয়া থাকুক অথবা যে কোনো বিদেশি হইতে অর্থের বিনিময়ে ক্রয় করা হইয়া থাকুক, যে তোমার বংশের নহে। আদি পুস্তক 17:10-12।
একটি টোকেন হল একটি চিহ্ন যা এক পতাকাবাহী চিহ্নের প্রতিনিধিত্ব করে। এই অনুচ্ছেদটি সেই পতাকাবাহী চিহ্ন সম্বন্ধে যারা 144,000 পুত্র সন্তানকে 8 দিন বয়সে খৎনা করা হতো, যেমন নোহের চুক্তি ছিল নৌকার মধ্যে থাকা 8টি প্রাণের সঙ্গে। অতএব এখানে সংখ্যা 8 ব্যবহৃত হয়েছে নোহীয় চুক্তিকে আব্রাহামীয় চুক্তির সঙ্গে সংযুক্ত করতে। তাদের ফিলাডেলফিয়ান হতে হবে, কারণ তাদের খৎনা হতে হবে, যা পৌল দেহের ক্রুশবিদ্ধতার প্রতীক বলে শনাক্ত করেন। যখন দেহ ক্রুশবিদ্ধ হয়, তখন খ্রিস্টের ঈশ্বরত্ব অন্তরে অবস্থান করে, এবং সেই সংযোজনই হল সেই পতাকাবাহী চিহ্ন। কারণ সিস্টার হোয়াইট যেমন বলেন, যখন খ্রিস্টের চরিত্র তার সন্তানদের মধ্যে পরিপূর্ণরূপে পুনরুৎপাদিত হবে, তখন তিনি তাদের জন্য ফিরে আসবেন।
মানব স্বভাব অধপতিত এবং এক পবিত্র ঈশ্বরের দ্বারা ন্যায়সঙ্গতভাবেই দণ্ডিত, কিন্তু অনুতপ্ত পাপের জন্য ব্যবস্থা করা হয়েছে যেন ঈশ্বরের একমাত্রজাত পুত্রের প্রায়শ্চিত্তের প্রতি বিশ্বাসের মাধ্যমে সে পাপের ক্ষমা লাভ করতে পারে, ধার্মিক গণ্য হওয়া লাভ করতে পারে, স্বর্গীয় পরিবারের অন্তর্ভুক্তি গ্রহণ করতে পারে এবং ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারে। চরিত্রের রূপান্তর সাধিত হয় পবিত্র আত্মার কার্যকলাপের মাধ্যমে, যিনি মানব উপকরণের উপর কাজ করেন এবং তা সম্পন্ন হওয়ার জন্য তার আকাঙ্ক্ষা ও সম্মতি অনুসারে তার মধ্যে এক নতুন স্বভাব রোপণ করেন। ঈশ্বরের প্রতিমূর্তি আত্মায় পুনঃস্থাপিত হয় এবং অনুগ্রহের দ্বারা সে দিন দিন শক্তিশালী ও নবীকৃত হয় এবং ক্রমশ অধিক পরিপূর্ণভাবে ধার্মিকতা ও প্রকৃত পবিত্রতায় খ্রিস্টের চরিত্র প্রতিফলিত করতে সক্ষম হয়।
যাহারা মূর্খ কুমারীদের দ্বারা চিত্রিত, তাহাদের জন্য যে তেল এত অধিক প্রয়োজন, তাহা এমন কিছু নয় যা বাহিরে মাখিয়া লওয়া যায়। সত্যকে তাহাদের আত্মার পবিত্রতম অন্তঃস্থলে আনিতে হইবে, যেন তাহা শুচি করে, পরিশুদ্ধ করে এবং পবিত্র করে। যাহা তাহাদের প্রয়োজন, তাহা কেবল তত্ত্ব নয়, বরং বাইবেলের সেই পবিত্র শিক্ষাসমূহ, যাহা অনিশ্চিত বিচ্ছিন্ন মতবাদ নহে, কিন্তু জীবন্ত সত্য, যাহা খ্রিস্টকে কেন্দ্র করিয়া অনন্ত স্বার্থসমূহকে অন্তর্ভুক্ত করে। তাহার মধ্যেই ঐশ্বরিক সত্যের পূর্ণাঙ্গ ব্যবস্থা বিদ্যমান। খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আত্মার পরিত্রাণই সত্যের ভিত্তি ও স্তম্ভ। যাহারা খ্রিস্টে সত্য বিশ্বাস অনুশীলন করে, তাহারা চরিত্রের পবিত্রতা দ্বারা, ঈশ্বরের ব্যবস্থার প্রতি আজ্ঞাবহতার দ্বারা তাহা প্রকাশ করে। তাহারা উপলব্ধি করে যে যীশুতে যে সত্য রহিয়াছে, তাহা স্বর্গ পর্যন্ত প্রসারিত এবং অনন্তকালকে পরিবেষ্টন করে। তাহারা বুঝে যে খ্রিস্টানের চরিত্রে খ্রিস্টের চরিত্রেরই প্রতিফলন থাকিবে এবং তাহা অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ হইবে। তাহাদেরই অনুগ্রহের তেল প্রদান করা হয়, যাহা এক অক্ষয় আলোকে ধারণ করিয়া রাখে। বিশ্বাসীর অন্তরে পবিত্র আত্মা তাহাকে খ্রিস্টে পরিপূর্ণ করে তোলে। কোনো পুরুষ বা স্ত্রীলোক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অধীনে গভীর আবেগ প্রকাশ করিলেই ইহা তাহার খ্রিস্টান হওয়ার নিশ্চিত প্রমাণ নহে। যে ব্যক্তি খ্রিস্ট সদৃশ, তাহার আত্মায় গভীর দৃঢ় সংকল্প অধ্যবসায়ী উপাদান রহিয়াছে, তথাপি সে আপন দুর্বলতার অনুভূতি রাখে এবং শয়তানের দ্বারা প্রতারিত ও বিভ্রান্ত হইয়া আত্মবিশ্বাসে নির্ভরশীল হয় না। সে ঈশ্বরের বাক্যের জ্ঞান রাখে এবং জানে যে কেবল যীশু খ্রিস্টের হাতে নিজের হাত রাখিয়া এবং তাহাকে দৃঢ়ভাবে ধরিয়া রাখিলেই সে নিরাপদ।
সংকটের দ্বারা চরিত্র প্রকাশিত হয়। যখন মধ্যরাতে গম্ভীর স্বর ঘোষণা করল, দেখ বর আসিতেছে, তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও, তখন নিদ্রিত কুমারীরা তাদের নিদ্রা হতে জেগে উঠল এবং দেখা গেল কে সেই ঘটনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। উভয় পক্ষই আকস্মিকভাবে ধরা পড়েছিল, কিন্তু একজন জরুরি অবস্থার জন্য প্রস্তুত ছিল আর অন্যজন প্রস্তুতিবিহীন বলে প্রমাণিত হল।
পরিস্থিতির দ্বারা চরিত্র প্রকাশিত হয়। জরুরি অবস্থা চরিত্রের প্রকৃত ধাতু প্রকাশ করে। কোনো আকস্মিক ও অপ্রত্যাশিত বিপর্যয়, শোকবিয়োগ বা সংকট, কোনো অনাকাঙ্ক্ষিত অসুস্থতা বা যন্ত্রণা, এমন কিছু যা আত্মাকে মৃত্যুর সম্মুখে সম্মুখীন করে, চরিত্রের প্রকৃত অন্তর্লোক প্রকাশ করে দেবে। তাতে স্পষ্ট হয়ে উঠবে ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞাগুলির প্রতি প্রকৃত বিশ্বাস আছে কিনা। তাতে স্পষ্ট হয়ে উঠবে আত্মা অনুগ্রহের দ্বারা ধারণ ও সমর্থিত কি না, প্রদীপসহ পাত্রে তেল আছে কি না।
পরীক্ষার সময় সকলের কাছেই আসে। ঈশ্বরের পরীক্ষা ও প্রমাণের অধীনে আমরা নিজেদের কিভাবে পরিচালনা করি, আমাদের প্রদীপ কি নিভে যায়, নাকি আমরা এখনও সেগুলো জ্বলন্ত রাখি। যিনি অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ, তার সঙ্গে আমাদের সংযোগের দ্বারা কি আমরা প্রত্যেক জরুরি অবস্থার জন্য প্রস্তুত? পাঁচজন জ্ঞানী কুমারী তাদের চরিত্র পাঁচজন মূর্খ কুমারীকে প্রদান করতে পারেনি। চরিত্র আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে গঠিত হতে হবে, তা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এমনকি অধিকারী ব্যক্তি যদি সেই ত্যাগ স্বীকার করতেও ইচ্ছুক হন, তবুও নয়। করুণা এখনও অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা পরস্পরের জন্য অনেক কিছু করতে পারি। আমরা খ্রিস্টের চরিত্রকে উপস্থাপন করতে পারি। আমরা ভ্রান্তদের বিশ্বস্ত সতর্কবাণী দিতে পারি। আমরা সর্বপ্রকার দীর্ঘ সহিষ্ণুতা ও মতবাদের সঙ্গে তিরস্কার অনুযোগ করতে পারি। পবিত্র শাস্ত্রের মতবাদ সমম হৃদয়ে প্রয়োগ করতে পারি। আমরা হৃদয়নিঃসৃত সহানুভূতি দিতে পারি। আমরা একে অপরের সঙ্গে এবং একে অপরের জন্য প্রার্থনা করতে পারি। সতর্ক জীবনযাপন করে, পবিত্র আচরণ বজায় রেখে, আমরা একজন খ্রিস্টানের যা হওয়া উচিত তার একটি দৃষ্টান্ত দিতে পারি। কিন্তু কোনো ব্যক্তি অন্য কাউকে নিজের চরিত্রের ছাঁচ দিতে পারে না। আসুন আমরা যথাযথভাবে এই সত্যটি বিবেচনা করি যে আমরা দলগতভাবে নয়, বরং ব্যক্তি হিসেবে পরিত্রাণ লাভ করব। আমরা যে চরিত্র গঠন করেছি সেই অনুসারেই আমাদের বিচার করা হবে। আত্মাকে অনন্তকালের জন্য প্রস্তুত করতে অবহেলা করা এবং মৃত্যুসজ্জায় উপনীত না হওয়া পর্যন্ত ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন স্থগিত রাখা বিপজ্জনক। জীবনের দৈনন্দিন কার্যকলাপের দ্বারা আমরা যে আত্মাভাব প্রকাশ করি, তার দ্বারা আমরা আমাদের অনন্ত গন্তব্য নির্ধারণ করি। যে অতি অল্প বিষয়ে বিশ্বস্ত, সে অনেক বিষয়েও বিশ্বস্ত। যদি আমরা খ্রিস্টকে আমাদের আদর্শ করে থাকি, যদি আমরা তার নিজ জীবনে প্রদত্ত দৃষ্টান্ত অনুসারে চলি ও কর্ম করি, তবে আমাদের অভিজ্ঞতায় যে গম্ভীর আকস্মিক ঘটনাবলী আমাদের ওপর আসবে, তার মুখোমুখি হতে আমরা সক্ষম হব এবং অন্তর থেকে বলতে পারব, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
এটি পরীক্ষাকালেই, সেই সময়ে যার মধ্যে আমরা এখন বাস করছি, যে আমাদের উচিত শান্তভাবে পরিত্রাণের শর্তসমূহ বিবেচনা করা এবং ঈশ্বরের বাক্যে নির্ধারিত শর্তাবলীর অনুসারে জীবনযাপন করা। আমাদের উচিত সতর্ক শাসনের দ্বারা ঘণ্টা ঘণ্টা এবং দিন দিন প্রত্যেক কর্তব্য সম্পাদনের জন্য নিজেদের শিক্ষিত ও প্রশিক্ষিত করা। আমাদের উচিত ঈশ্বরকে এবং যাকে তিনি প্রেরণ করেছেন সেই যীশু খ্রিস্টকে জানা। প্রত্যেক পরীক্ষায় তাঁর নিকট থেকে গ্রহণ করা আমাদের বিশেষ অধিকার। যিনি বলেছেন, সে আমার শক্তি অবলম্বন করুক, যাতে সে আমার সঙ্গে সন্ধি স্থাপন করতে পারে, এবং সে আমার সঙ্গে সন্ধি স্থাপন করবে। প্রভু বলেন, তিনি আমাদের পবিত্র আত্মা দিতে, পিতামাতার তাদের সন্তানদের রুটি দিতে যতটা ইচ্ছুক তার চেয়েও অধিক ইচ্ছুক। অতএব আমাদের প্রদীপসমূহের সঙ্গে আমাদের পাত্রে অনুগ্রহের তেল রাখা উচিত, যেন আমরা তাদের মধ্যে গণ্য না হই যারা মূর্খ কুমারীদের দ্বারা চিত্রিত হয়েছে, যারা বড়কে অভ্যর্থনা করতে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, September 17, 1895।
আব্রাহামের খৎনার দ্বারা এবং নৌকার উপস্থিত সেই আটটি প্রাণের দ্বারা যাদের প্রতিরূপে চিত্রিত করা হয়েছিল, সেই 144,000-এর পতাকা হল দৃষ্টান্তের জ্ঞানী কুমারীগণ, যারা অতি শীঘ্র আগত সংকটে খ্রিস্টের চরিত্রকে পরিপূর্ণভাবে প্রতিফলিত করে। সিস্টার হোয়াইট যে অনুচ্ছেদটি জিসাইয়াকে উদ্ধৃত করে সমাপ্ত করেছিলেন, তা একেবারেই যথাযথ, কারণ এটি এমন একটি অনুচ্ছেদ যা সরাসরি 144,000-এর সিল মোহর প্রাপ্তির সময়কে নির্দেশ করে।
সেই দিনে
তোমরা তাহাকে সম্বন্ধে এই গান গাও, উৎকৃষ্ট দ্রাক্ষার একটি দ্রাক্ষাক্ষেত্র, আমি সদাপ্রভু, আমি ইহা রক্ষা করি, আমি প্রতি মুহূর্তে ইহাতে জল দিই, কেহ যেন ইহার অনিষ্ট না করে, সেই জন্য আমি রাত্রি ও দিন ইহা রক্ষা করিব, আমার মধ্যে ক্রোধ নাই, কে যুদ্ধে আমার বিরুদ্ধে কণ্টক ও কাঁটা দাঁড় করাইবে, আমি তাহাদের মধ্য দিয়া অগ্রসর হইব, আমি তাহাদিককে একসঙ্গে দগ্ধ করিব, অথবা সে আমার শক্তিকে আশ্রয় করুক, যেন সে আমার সহিত সন্ধি করে, হ্যাঁ, সে আমার সহিত সন্ধি করিবে। যাকোব হইতে যাহারা আসিবে তাহাদের তিনি মূল স্থাপন করাইবেন, ইসরায়েল পুষ্পিত ও কুরিত হইবে এবং ফলে পৃথিবীর মুখ পরিপূর্ণ করিবে। তিনি কি তাহাকে সেইরূপে আঘাত করিয়াছেন যেমন আঘাত করিয়াছিলেন তাহাদের যাহারা তাহাকে আঘাত করিয়াছিল, অথবা সে কি সেইরূপে নিহত হইয়াছে যেরূপে নিহত হইয়াছে তাহাদের দ্বারা নিহতেরা? পরিমিতভাবে যখন ইহা অঙ্কুরিত হইয়া বাহির হয় তখন তুমি ইহার সহিত বিচার করিবে। পূর্ববায়ুর দিনে তিনি আপন প্রখর বায়ু নিবৃত্ত করেন, অতএব এই দ্বারা যাকোবের অধর্ম মোচন হইবে এবং তাহার পাপ দূর করিবার এই সমস্ত ফল, যখন সে বেদীর সমস্ত প্রস্তরকে খড়ির ন্যায় ভাঙিয়া চূর্ণ করিবে, তখন আশেরামূর্তি ও খোদিত প্রতিমাগুলি আর স্থির থাকিবে না, তথাপি সুরক্ষিত নগর জনশূন্য হইবে এবং বাসস্থান পরিত্যক্ত হইয়া প্রান্তরের ন্যায় পড়িয়া থাকিবে, সেখানে বৎস চারণ করিবে এবং সেখানে শুইয়া পড়িবে ও তাহার শাখাগুলি ভক্ষণ করিবে। যখন তাহার ডালপালাগুলি শুকাইয়া যায় তখন সেগুলি ভাঙিয়া ফেলা হইবে, নারীরা আসিয়া সেগুলিতে আগুন ধরাইবে, কারণ ইহা বোধশূন্য প্রজা, অতএব যিনি তাহাদিককে নির্মাণ করিয়াছেন তিনি তাহাদিগের প্রতি দয়া করিবেন না, এবং যিনি তাহাদিককে গঠন করিয়াছেন তিনি তাহাদিককে অনুগ্রহ দেখাইবেন না। যিশাইয়াহু 27:2।
পূর্ববায়ুর দিনে যখন যাকোবের অধর্ম অপসারিত হচ্ছে এবং বুদ্ধিহীন লোকদের অন্য শ্রেণীকে একত্র করা ও দগ্ধ করা হচ্ছে, তখনই 144,000 শিলমোহরের সময়। সেই সময়কালে যে খ্রিস্টের সঙ্গে শান্তি স্থাপন করতে আকাঙ্ক্ষা করে সে তা করতে পারে, কিন্তু চূড়ান্ত ঘটনাবলী দ্রুতগতি সম্পন্ন। যাজকেরা তাদের সেবা আরম্ভ করার সময় 30 বছর বয়সী হওয়ার কথা ছিল, এবং সেই 144,000 হলেন পিতরের রাজকীয় যাজকগণ, যারা অন্তিম দিনে ঈশ্বরের সঙ্গে চুক্তি নবায়ন করেন।
তোমরাও জীবন্ত পাথরের ন্যায় এক আধ্যাত্মিক গৃহরূপে গঠিত হচ্ছ, এক পবিত্র যাজকবর্গ, যাহাতে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বরের নিকট গ্রহণযোগ্য আধ্যাত্মিক বলিদান উৎসর্গ করিতে পার। 1 পিতর 1:5।
যাজকেরা 8 দিনের অভিষেক পর্বে সেবা করার জন্য প্রস্তুত করা হয়েছিল, অতএব সংখ্যা 8 সেই অভিষিক্ত যাজকত্বের প্রতীক যারা সিন্ধুকের অন্তরে রয়েছে।
হারনের দণ্ড।
144,000 অভিষিক্ত যাজকত্ব চুক্তির সিন্ধুকের মধ্যে অঙ্কুরিত হারনের দণ্ড দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। যখন হারনের দণ্ড অঙ্কুরিত হয়েছিল তখন তা হারন এবং ইসরায়েলের গোত্রসমূহের অন্যান্য দণ্ডের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করেছিল, যেগুলো অঙ্কুরিত হয়নি। শাস্ত্রে উদ্ভিদের অঙ্কুরোদ্গম ঘটায় বৃষ্টি।
সমস্ত ভাববাদী শেষকালের বিষয়েই সম্বোধন করেন।
অতএব হারনের যাজকত্বের দণ্ড 144,000 অভিষেককে উপস্থাপন করে এমন এক পরিস্থিতিতে যা কার্মেলে এলিয়ার অবস্থান এবং 844 সালের মিলারাইটদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি সেই সময় বিন্দুকে নির্দেশ করে যখন পরবর্তী বৃষ্টির সত্য ও মিথ্যা বার্তাগুলোর মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য প্রতিষ্ঠিত হয়। জোয়েল এই পার্থক্যটি নির্দেশ করেন যখন তিনি শনাক্ত করেন যে নূতন দ্রাক্ষারস এক শ্রেণী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যে শ্রেণীর মুখ থেকে নূতন দ্রাক্ষারস কেটে ফেলা হয়েছে তারা যিশাইয়ের ইফ্রইমের মাতালরা, তারাই সেই লোক যারা পেন্টেক্সটে শিষ্যদের বিরুদ্ধে মাতাল হওয়ার অভিযোগ এনেছিল, এবং তারাই 848 সালের বিদ্রোহী যারা তাদের পিতৃপুরুষদের অনুসরণ করেছিল যারা 830 সালের বিদ্রোহী ছিল। ভাববাণীর ওই সমস্ত রেখা সেই রেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটিকে সিস্টার হোয়াইট এই রূপে শনাক্ত করেন যে যখন জগৎ উপলব্ধি করে যে অ্যাডভেন্টিজম ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ সম্পর্কে প্রায় 125 বছর ধরে জেনে এসেছে এবং কিছুই বলেনি।
88 এবং 81।
30 সংখ্যা এবং 8 সংখ্যা পরবর্তী দিনের পতাকাবাহী 144,000 যাজকত্বের প্রতীক যা ঐশ্বরিকতা ও মানবতার সংযুক্তিকে উপস্থাপন করে। 8 সংখ্যা 80 সংখ্যার 1/10, আর 80 হল সেই 80 বীর যাজকের সংখ্যা যারা মহাযাজকের সঙ্গে মিলে রাজা উজ্জিয়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল যখন তিনি পবিত্র স্থানে ধূপ নিবেদন করার চেষ্টা করেছিলেন। 81 সংখ্যা বিজয়ী মণ্ডলীর যাজকত্বের প্রেক্ষাপটে ঐশ্বরিকতা ও মানবতার সংযুক্তিকে উপস্থাপন করে। উজ্জিয়ের বিদ্রোহের ইতিহাস সেই একাশির যাজকত্বকে ঠিক সেই সংকটের সঙ্গে সংযুক্ত করে যা রাফিয়ার যুদ্ধের অব্যবহিত পরে টলেমির বিদ্রোহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সকল ভাববাদী পরবর্তী দিনসমূহকে চিহ্নিত করেন। অতএব ঐশ্বরিকতা ও মানবতার সংযুক্তির যাজকত্ব অর্থাৎ ৮০ জন মানব যাজক এবং একজন ঐশ্বরিক মহাযাজক নিয়ে গঠিত বিজয়ী মণ্ডলীর যাজকত্ব সেই ইতিহাসে চিহ্নিত যা ২০১৪ সালে ইউক্রেনীয় যুদ্ধের সূচনার সময় আরম্ভ হয়েছিল।
আদিপুস্তকের ১২ অধ্যায়ব্যাপী ধারার মধ্যবর্তী অধ্যায়টি হল ১৭ অধ্যায়। এই ১২ অধ্যায়ব্যাপী ধারার মধ্যবর্তী পদটি হল ২২তম পদ। ২২তম পদটি ঈশ্বর ও আব্রাহামের মধ্যকার সেই কথোপকথনের একটি স্বতন্ত্র সমাপ্তি নির্দেশ করে যা প্রথম পদে শুরু হয়েছিল। অতএব এটি সেই এক ভবিষ্যৎবাণীমূলক ধারার সমাপ্তি নির্ধারণ করে যা হিব্রু বর্ণমালার ২২টি অক্ষরের স্বাক্ষর বহন করে। ২২ পদবিশিষ্ট এই ধারার মধ্যবর্তী পদটি হল ১১ পদ, যা আবার সেই ৩টি পদের মধ্যবর্তী পদ, যেখানে ১,৪৪,০০০এর পতাকা চিহ্নিত করা হয়েছে। অতএব ১১ পদটি ৩টি স্বতন্ত্র পদের মধ্যবর্তী, এবং ১১ পদটি কেবল ওই ২২টি পদেরই নয়, বরং যে ৩টি পদের মধ্যে এটি অবস্থিত সেগুলোরও প্রধান সত্য প্রকাশ করে। এভাবে ১১ ও ২২তম পদকে মূল ভাবনার সূচনা ও সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং ১৭ অধ্যায়ের ১১ থেকে ২২তম পদ পর্যন্ত অংশই ১১ থেকে ২২ অধ্যায় সমূহের মূল বিষয়।
মথির গ্রন্থের ১১ অধ্যায় থেকে ২২ অধ্যায় পর্যন্ত অংশের মধ্যবর্তী অধ্যায় হল ১৬ অধ্যায়।
তখন তিনি তার শিষ্যদের এই মর্মে কঠোরভাবে আদেশ দিলেন যে তিনি যে যীশু খ্রিস্ট এ কথা তারা যেন কাউকেও না বলে। মথি ১৬:২।
আদিপুস্তকের মধ্যবিন্দুর ন্যায় ২০তম পদ একটি নির্দিষ্ট কথোপকথনের সমাপ্তি নির্দেশ করে যা ৩০ পদে শুরু হয়েছিল, যখন খ্রিস্ট ও শিষ্যরা কৈশোরিয়া ফিলিপ্পিতে উপস্থিত হয়েছিলেন।
যখন যীশু কৈশোরিয়া ফিলিপ্পির সীমানায় উপস্থিত হলেন, তখন তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করে বললেন, মানুষ আমাকে মনুষ্যপুত্রকে কে বলে? তারা বলল, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তিস্মদাতা, কেউ এলিয়া, আর অন্যেরা বলে জিরোমিয়া অথবা ভাববাদীদের একজন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা আমাকে কে বল? তখন শিমোন পিতর উত্তর করে বললেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করে তাকে বললেন, ধন্য তুমি শিমোন বারজনা, কারণ মাংস ও রক্ত তোমার কাছে এটি প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা করেছেন। আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, এবং এই শিলার উপর আমি আমার মণ্ডলী নির্মাণ করব, এবং পাতালের দ্বারসমূহ এর বিরুদ্ধে পরাক্রমী হতে পারবে না। আর আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, এবং তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গে বাঁধা থাকবে, আর তুমি পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গে মুক্ত করা হবে। তখন তিনি তার শিষ্যদের কঠোরভাবে নির্দেশ দিলেন যেন তারা কাউকেও না বলে যে তিনি যীশু সেই খ্রিস্ট। মথি ১৬:১৩। রাফিয়া এবং পানিয়ুম।
মথির মধ্যবর্তী অনুচ্ছেদটি কেবল একটি স্বতন্ত্র আলাপ ও বিষয়বস্তুকেই উপস্থাপন করে না, বরং যেমন আদিপুস্তকের সাক্ষ্যের চুক্তিগত প্রতীকগত তত্ত্ব রাফিয়ার যুদ্ধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তেমনি মথির আলাপটি সংঘটিত হয় কৈশোরিয়া ফিলিপ্পিতে, যা পানিয়েমম। দানিয়েল ১১:১৫ পদে উল্লিখিত পানিয়ম মথির ১২ অধ্যায়ের রেখার মধ্যবিন্দু, এবং দানিয়েল ১১:১১ পদে উল্লিখিত রাফিয়া আদিপুস্তকের ১২ অধ্যায়ের রেখার মধ্যবিন্দু।
খ্রিস্টপূর্ব ৪৫৭ সালে শুরু হওয়া ২৫০০ বছর খ্রিস্টপূর্ব ২২৩ সালে সমাপ্ত হয়েছিল, যা ১১ পদের রাফিয়া এবং ৫ পদের প্যানিয়মের মধ্যবর্তী বিন্দু, যেখানে আব্রাহামের খৎনার চিহ্ন এবং পিতরের মসীহ স্বীকারোক্তি একত্রে মিলিত হয়। মথির গ্রন্থের ধারাবাহিকতায় পিতর তার বাপ্তিস্মকালে ঈশ্বরের পুত্র খ্রিস্টকে নিজের স্বীকৃতির সাক্ষ্য দিচ্ছেন।
শিমোন অর্থ যে শোনে এবং বারজনা অর্থ কপতের পুত্র। শিমোন ছিলেন সেই ব্যক্তি যিনি খ্রিস্টের বাপ্তিস্মের বার্তা শুনেছিলেন যখন পবিত্র আত্মা কপতের আকৃতিতে অবতীর্ণ হয়েছিলেন। খ্রিস্টের বাপ্তিস্ম ১১ আগস্ট ১৮৩৪ তারিখের প্রতিরূপ ছিল, যখন প্রকাশিত বাক্য ১০-এর পরাক্রান্ত দূত অবতীর্ণ হয়েছিলেন। সেই একই দূত ৯:১১ এও অবতীর্ণ হয়েছিলেন। পিতর তাদের প্রতিনিধিত্ব করেন যারা ৯:১১কে 144,000 প্রজন্মের পরীক্ষামূলক বার্তা হিসেবে স্বীকৃতি দেয়।
পিতর তাদের প্রতিনিধিত্ব করেন যারা রেখার পর রেখা পদ্ধতি প্রয়োগ করে।
তিনি ঘুঘুর পুত্র, অতএব পুত্র হিসেবে তিনি প্রতীকীভাবে শেষ প্রজন্মকে প্রতিনিধিত্ব করেন। পিতর শেষ প্রজন্মের একটি প্রতীক এবং তার নামের প্রতীকী সংখ্যায়নের দ্বারা তিনি 144,000 প্রতিনিধিত্ব করেন। পিতর সেই চূড়ান্ত প্রজন্মের প্রতিনিধিত্ব করেন যারা ভবিষ্যৎবাণীমূলক রেখায় খ্রিস্ট আবির্ভূত হলে ক্ষমতায়নের বার্তা শ্রবণ করে। পিতর খ্রিস্টের বাপ্তিস্মের সঙ্গে সংশ্লিষ্ট বার্তাটি চিনতে পেরেছিলেন এবং সেই জন্য পিতর যীশুকে অভিষিক্ত ব্যক্তি হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন, যিনি হিব্রু ভাষায় মসীহ এবং গ্রিক ভাষায় খ্রিস্ট। পিতর তাদের প্রতিনিধিত্ব করেন যারা বুঝতে পারেন যে প্রকাশিত বাক্য 18-র সেই স্বর্গদূত যিনি নয় এইবারে অবতীর্ণ হয়েছিলেন তিনিই এইগ্র আগস্ট 1840-এও অবতীর্ণ হয়েছিলেন। পিতর তাদের প্রতিনিধিত্ব করেন যারা নয় এই বলসকে একটি পথচিহ্ন হিসেবে বোঝেন যা কেবল 2 বা 3টি রেখার সাক্ষ্য দ্বারা প্রতিষ্ঠিত হয়।
পিতরের স্বীকারোক্তি এই যে 9:11 তৃতীয় সর্বনাশের আগমনকে চিহ্নিত করে যা চূড়ান্ত প্রজন্মের জন্য পরীক্ষার বার্তা। সেই স্বীকারোক্তির স্থানেই নাম পরিবর্তিত হয়। আব্রাহাম রাফিয়ায় আছেন এবং পিতর ক্রুশের ঠিক পূর্বে পানিয়মে আছেন। পানিয়ম ও ক্রুশের মধ্যবর্তী সময়ে পিতর রূপান্তরের পর্বতে দর্শনে যাবেন। পানিয়মেই শিমন পিতরে পরিবর্তিত হন যখন তিনি তার প্রজন্মের জন্য পরীক্ষার বার্তার স্বীকারোক্তি প্রদান করেছিলেন। 144,000 জন্য সেই পরীক্ষার বার্তা হল তৃতীয় সর্বনাশের ইসলাম, যা ভাববাণীমূলক ইতিহাসে 9:11-এ আগমন করেছিল।
অ্যাডভেন্টবাদের পরীক্ষার সূচনা 9:11-এ শুরু হয়েছিল এবং অ্যাডভেন্টবাদের পরীক্ষার শেষে তৃতীয় সর্বনাশের ইসলাম বার্তা নির্ধারণ করে কখন এবং কোথায় শিমনের নাম পরিবর্তিত হয়, যে বার্তা পিতর শেষে বুঝতে পারেন, যা শুরুতে 9:11-এর বার্তা দ্বারা প্রতিরূপিত হয়েছিল, তা হল ন্যাশভিলের অগ্নিগোলক সমূহের সংশোধিত বার্তা। সেখানে তুর্যধ্বনির পর্ব উপস্থিত হয়, পতাকার ঊর্ধ্বারোহণ এবং প্রায়শ্চিত্ত দিবসের রুদ্ধদ্বারের সঙ্গে সমন্বয়ে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই বিষয়গুলি অব্যাহত রাখব।